اللہ تعالیٰ قرآن نے قرآن کریم میں روزار سے آیت گلو آنسن ایر مدے دوار آیت آنسن وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِي فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ. রোজার আলোচনার মাঝখানে এই আয়াতটা বলার হিকমত কি? হিকমত এই, এই মাসে রোজাদার যে কোনো দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। এছাড়া প্রত্যেক দিন ইফতারের সময় আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তো এজন্য আমরা এই মাসে দোয়ার এহতেমাম করব। ইফতারের আগ মুহূর্তে এই দোয়াটা পড়বে, ইয়া ওয়াসি আল মাগফিরা ইগফির লি। হাদিস আছে ইফতারের আগ মুহূর্তে এই দোয়াটা পড়বে যতবার পারে, ইয়া ওয়াসি আল মাগফিরা ইগফির লি, যতবার পড়া যায়। ঘরেও শিখাই দেব আমরা। আর একটা দোয়া ইফতারের সময় খাস না, রমজানের যে কোনো সময় পড়া যাবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এটা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ونعوذ بك من النار. এই দোয়ার এহতেমাম করব। যেহেতু রোজার বারের মাঝখান দিয়ে আল্লাহ দোয়ার আয়াতটা আনছেন, যাতে রোজাদার আল্লাহ কাছে দোয়া করে, রমজানে তাহাজ্জুদ পড়তে চেষ্টা করব। অনেকে মাশাআল্লাহ সারা বছর পড়ে, অনেকে সারা বছর হয়তো তৌফিক হয় না। যাদের সারা বছর তৌফিক হয় না, তারা অন্তত এতটুকু করা চাই, ইশার সুন্নতের পরে ভেতরের আগে দু চার রাকাত তাহাজ্জুদের নিয়েছে পড়ে নেবে। ইশার সুন্নতের পরে ভেতরের আগে দু চার রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়ে নেবে। তার নামটাও তাহাজ্জুদ পড়নালাদের কাতারে থাকবে। কোন কোন বুজুর্গ উদাহরণ দিচ্ছেন যে শেষ রাত্রে তাহাজ্জুদ হল আখের গোড়া, আকাশে না গ্যান্ডারি, আখের গোড়া। আর ইশার সুন্নতের পরে তাহাজ্জুদ হল আখের আগা। একটা মিষ্টি একটু বেশি, মিষ্টি একটু কম, তবে আখ বিশেষ করে কি রোগের জন্য খায়? জন্ডিস। জন্ডিসে ফায়দা হওয়ার দিক দিয়ে গোড়ার আগা সমান উপকারী। গোড়া বেশি মিষ্টি, আগা কম মিষ্টি, জন্ডিসে ফায়দা দিবে, দুটোই সমান ফায়দা দিবে। এই জন্য কমপক্ষে ইশার সুন্নতের পরে ভেতরের আগ দিয়ে দু চার রেখাত পড়ে নেবে, বাকি রমজানে তো শেষ রাত্রে পড়া যাবে। হ্যাঁ, আমরা যে টাইমে উঠি প্রায় লোক তিনটায় ওঠে, আর কারণ 3:50 পর্যন্ত খাওয়া যায়, তো খাইতে কি 50 মিনিট লাগবে? খাইতে তো 50 মিনিট লাগে না, তো উঠে দু চার রেখাত পড়ে খাইতে যদি বসি আমরা শেষ রাত্রে উঠে দু চার রেখাত পড়ে তারপরে সাহারি খাইতে বসি, তা তো আরামসে সাহারি খাওয়া হয়ে যাবে। তারা বুঝে আসছে না? রমজানে আমরা তাহাজ্জুদটা শেষ রাত্রে পড়ি ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করছেন, আমি প্রতি বছর রমজান মাসে হিসাব করে যাকাত দেই, এই বছর রমজানের আগের মাসে আমি একটা কৃষি জমি কেনার জন্য বায়না করি, যার টাকা 2-3 মাস পরে দিতে হবে। এখন জমি কেনার যে টাকাটা আমার কাছে আছে, এই টাকার কি যাকাত দিতে হবে? এখনো তো দেন নাই আপনি, জমির মূল্য বাবদ তো পরিশোধ করেন নাই, তো ওই টাকার যাকাত দিতে হবে। কথা বুঝছেন? অনেকে হজের জন্য টাকা রাখে, হয়তো হজে যাইতে আরো 3 লাখ 3.5 লাখ জমা করতে আরো 2-1 বছর লাগবে। এখন যে এই টাকাটা তার হাতে আছে, এটা যাকাত দিতে হবে। হজের জন্যই রাখছে, ইবাদতের জন্য রাখছে, কিন্তু যাকাত দিতে হবে। বাড়ি করার জন্য রাখছেন, যাকাত দিতে হবে। মেয়ের বিয়ে দেওয়ার জন্য রাখছেন, যাকাত দিতে হবে। যাকাতের মশলা সামনে জমা হয়তো আসবে ইনশাআল্লাহ। কিছু লোক ধোকা খায়, আমার এই টাকাটা তো 1 বছর হয় নাই, এই টাকাটা তো 1 বছর হয় নাই। সব টাকা 1 বছর হওয়ার দরকার নেই, মূল নিসাব যেটা দিয়ে আপনি নিসাবের মালিক হয়েছেন ওইটা 1 বছর হইতে হবে। মাঝখানে যত টাকা যোগ হবে ওটার জন্য 1 বছরের শর্ত না। এমনকি আজকে আপনি যাকাত দিচ্ছেন, যাকাত দেওয়ার আগ মুহূর্তে আপনার কাছে 10 লাখ টাকা আসলো, তো 1 বছর কেন, একদিনও হয়নি। 1 বছর কেন, একদিনও হয় নাই, এটাও যাকাত দিতে হবে। তবে 1 বছর শুনে সব মালের ব্যাপারে 1 বছর না, মূল নিসাবের ব্যাপারে কি, আর মাঝখানে যত টাকা আসবে ওটা বছর পুরা লাগবে না। আবার যা খরচ হয়ে যাবে ওটারও যাকাত দেওয়ার দরকার নেই। খরচ হয়ে গেছে সাংসারিক প্রয়োজনে, খানা দানা চিকিৎসা অমুক সমুক, এগুলো যাকাত থেকে বাদ হয়ে গেল। ফাহিম আবিদ নামের অর্থ কি? ফাহিম মানে সমঝদার, জ্ঞানী। আবিদ মানে ইবাদত করনেওয়ালা, জ্ঞানী ইবাদত করনেওয়ালা। তো জ্ঞানী যে হয় সাথে ইবাদত করনেওয়ালাই হয়। জ্ঞানী কি আল্লাহ নাফরমান হয়, নাফরমান হয় নাকি? এটা ভালো অর্থ। নামাজের মধ্যে উজু ছুটে গেছে, এখন কি করব? হাদিস আসছে সে নাক ধরে বের হয়ে যাবে, নাক ধরে বের হয়ে যাবে। তো আর মুসল্লিদেরকে বলা হয়েছে যে কোন নাক ধরা লোক দেখলে তোমরা একটু বাঁকা হয়ে ওরে দেখে দিবা, ওরে দেখে দিবা। নাক ধরার দ্বারা কেমন যেন সে বুঝাইতেছে যে আমার নাক দিয়ে রক্ত আসতেছে, এই জন্য আমার বাইরে যেতে হবে। রক্ত আসতেছে না, এটা তো আল্লাহ একটা বুঝ দেওয়ার ব্যবস্থা করছে, নাক ধরে বেরোয় যেতে হবে। উজু করে এসে তারপরে আবার নিয়ত করবে। কারণ বিনা উজুতে সেজদা করলে আল্লাহ না করুক ইমান চলে যাওয়ার ভয়। ইমানটাই তো মেইন সম্পদ, শুধু ইমান দিয়েও তো বেচতে দেওয়া যাবে। আমার লেখা কিতাবুল ইমান এই গেটে সম্ভবত আছে, পড়ে সাতটা বিষয় বিশ্বাস করতে হবে। কটা বিষয়? এটা হলো ইমান। এই ইমান যার থাকবে, তার আমল থাকুক আর না থাকুক, ইমানের জোরে সে বেচতে যাবে। হ্যাঁ, আমল থাকলে পয়লা চান্সে যাবে, আমল থাকলে পয়লা চান্সে যাবে। এই জন্য ইমানটা হলো সবচেয়ে বড় সম্পদ। ইমান যদি না থাকে, যত আমল থাকে কোনো কাজে লাগবে, কোন আমল কোনো কাজে আসবে। ইমানে যদি ভুল বের হয়, ত্রুটি বের হয়, ইমান যদি আল্লাহর কষ্টিপাথরে না টেকে, তো সমস্ত আমল বাতিল, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত সব বাতিল। কাউকে জাদু বা কুফরি কালাম করলে করণীয় কি? করণীয় হল সঠিক মুদাব্বের যারা আছে, সঠিক মুদাব্বের। এই লাইনে তো অনেক ধোকাবাজ থাকে, সঠিক মুদাব্বের কাছে গেলে তিনি ওই জাদু বা কুফরি কালামকে কেটে দিবেন। হাদিসটা আসছে জাদুর তাসির আছে, জাদুর তাসির আছে, দুনিয়াতে সে যা চাইতেছে হবে, আখেরাত শেষ। জাদু যে করে দুনিয়াতে তো তার উদ্দেশ্য হাসিল হয়, কারো ক্ষতি করা ইত্যাদি ইত্যাদি, তার আখেরাত কি হয়ে যায়? এই জাদু আর মর্যাদার মধ্যে পার্থক্য করার জন্য হযরত সুলাইমান আলাইহিসসালাম জামানায় দুইজন ফেরেশতা মানুষের সুরতে পাঠানো হয়েছিল। এই ধরনের কথাগুলো হল মর্যাদা, এই ধরনের কথা হল জাদু। তারা বলছিল, খবরদার, আমরা তো পার্থক্য করার জন্য নাজেল হয়েছি, তাতে জাদু কি তাকে বলতে হয়েছে, কিন্তু তোমরা এই জাদু করবা না, করলে তোমাদের আখেরাত নষ্ট হয়ে যাবে। জাদু যারা করে আখেরাত নষ্ট হয়ে যায়, হারাম, কবিরা গুনাহ। জাদু থেকে বাঁচতে কি আমল করা উচিত? আমাদের নবীজি সকালে, বিকালে এবং শোয়ার সময় তিন কুল পড়তেন, কুল আল্লাহ আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। সকালে সন্ধ্যায় গায়ে হাত বুলাইতেন না, খালি পড়তেন, গায়ে হাত বুলাইতেন না, ফু দিয়ে গায়ে হাত বুলাইতেন না, কিন্তু রাত্রে শোয়ার সময় হাতে ফু দিয়ে হাতটা শরীরে মাসা করে দিতেন। তিন টাইমে পড়তেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জীবিত অবস্থায় যদি পিতামাতার আকিদা এমন হয় যে নবীজিকে নূরের তৈরি বলে, মঙ্গল শোভাযাত্রায় যায়, তবে তো মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করা নাজায়েজ। কিন্তু তাদের কবরকে জিয়ারত করা যাবে? কবর জিয়ারত করে কি জন্য? ওই মাইয়েতের মাগফিরাতের দোয়া করার জন্য। কবর জিয়ারত কি জন্য করা হয়? মাইয়েতের মাগফিরাত কামনা করার জন্য। আর যে লোক বেঈমান হয়ে মরছে, তার মাগফিরাত কামনা করা জায়েজ নেই, মাগফিরাত কামনা করা জায়েজ নেই। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে পারমিশন চাইছিলেন ওনার আব্বার জন্য দোয়া করবেন, ওনার আব্বা ইমান আনে নাই, আল্লাহ তাআলা পারমিশন দেন নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে পারমিশন দেন নাই, উনি ইমান নিয়ে মারা যান নাই, ওনার জন্য কোন মাগফিরাতের দোয়া নেই, এটা এগারো পারায় স্পষ্ট আয়াত আছে, স্পষ্ট আয়াত আছে। আমি অনুপস্থিত থাকলে বিবি সাহেব যথাযথ পর্দা রক্ষা করে চলেন না, আমার করণীয় কি? আমি অনুপস্থিত থাকলে বিবি সাহেব যথাযথ পর্দা রক্ষা করে চলেন না, মানে স্বামী সামনে থাকলে পর্দা করে, স্বামীকে ভয় করতেছে তা আল্লাহকে ভয় করতেছে না। এতে ব্রিটিশ সিলেবাসের বিষফল, ব্রিটিশ যে শিক্ষা সারা দুনিয়া জারি করছে এই শিক্ষা দ্বারা দিলের থেকে আল্লাহর ভয় উঠে দিচ্ছে। শরিয়ত শিক্ষা দিতে দিলকে গায়রুল্লাহতে খালি করো, আসনাব থেকে হয় না, চিজ আসনাব থেকে হয় না, তার থেকে হয় এটা হল শরিয়তের তালিম। আর ব্রিটিশের তালিম কি? সব কিছু চিজ আসনাব থেকে হয়, আল্লাহ থেকে কিছুই হয় না, এলে ব্রিটিশ তালিম। সেখানে চিজ আসনাবকে দিলে বসানো হয়, শরিয়তে দিলের থেকে বের করে, আর ব্রিটিশ সিলেবাসে চিজ আসনাবের একদিন দিলের মধ্যে বসায়। আর একটা পার্থক্য আমি বয়ান করি ব্রিটিশ সিলেবাস আর মদিনার সিলেবাসের মধ্যে। ব্রিটিশ সিলেবাস শেখায় তোমার কুত্তাকে ঘরের ভিতরে লালন পালন করো, আর বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, এটা হল ব্রিটিশ। আর মদিনার সিলেবাস হল বাপ মাকে ঘরে রাখো, কুত্তা ভাগাও, কুত্তা পালবা তো প্রত্যেক দিন তোমার আমল্লামা থেকে এক উহুদ পাহাড় পরিমাণ সব কমবে। খুব সহজে আমি ব্রিটিশ সিলেবাস এবং মদিনার সিলেবাসের পার্থক্য বলে দিলাম। মদিনার সিলেবাসে বাপ মাকে যতই তারা অসুস্থ হোক ঘরে রাখতে বলে, ঘরে রাখতে বলে। আর ব্রিটিশ সিলেবাস বাপ মাকে ভাগাও, আর কুত্তাকে খুব মহব্বত করো, বাপমা থেকে কুত্তার দাম বেশি। ব্রিটিশ সিলেবাসে বাপমা থেকে কুত্তার দাম বেশি, অথচ শরিয়তে কুত্তা ঘৃণিত প্রাণী, বিনা অপরকতায় পালা যায় নেই। হ্যাঁ, ওই লোক বিবিকে বুঝাইতে থাকবে, বুঝা গেল তার বিবি ব্রিটিশ সিলেবাস পড়ে আসছে, বুঝছেন না? ব্রিটিশ সিলেবাস পড়লে না আল্লাহর ভয় থাকে, না সতীত্বের কোন পরোয়া আছে, কে স্বামী কে বন্ধু। ব্রিটিশ সিলেবাস যারা পড়ে তাদের সবার বয়ফ্রেন্ড থাকে, ইসলামে কোন বয়ফ্রেন্ড আছে? তো ব্রিটিশ সিলেবাসে তো বয়ফ্রেন্ড থাকা বাধ্যতামূলক, কোন মেয়ে যদি বয়ফ্রেন্ড না থাকে সবাই তাকে ঘৃণা করে, তোর কোন দামই নেই, তোর কোন বয়ফ্রেন্ড নেই, তোর কোন দামই নেই। এবং বিদেশে কোন মেয়ে যদি বয়ফ্রেন্ড না থাকে তো তাকে ডাক্তারের কাছে নিয়ে দেয় চিকিৎসা নেওয়ার জন্য, আমার মেয়ের কোন বয়ফ্রেন্ড নেই, এটা চিকিৎসা দেয়। দেখে শরিয়ত না থাকলে মানুষ জানোয়ারের কোন স্তরে দেয়, জানোয়ারের কোন স্তরে যায়, যদি শরিয়ত না থাকে, আল্লাহর কোরআনের এলেম না থাকে, তো মানুষ কোথায় যায়? এটা গুনাহ কবিরা, এটা তার মেয়ে করে না, এতে চিকিৎসা করতে নেই। আমার মেয়ে গুনাহ কবিরা করে না কেন? কুল্লু দিমাগ খারাপ, সমস্ত কাফেরদের দিমাগ খারাপ, সারা বছর প্রচার করে মুসলমানরা সন্ত্রাসী, যাতে কেউ মুসলমান না হয়, ঠেকাইতে পারে না, তারপরে মুসলমান হইতে থাকে, কিন্তু ইদানিং আল্লাহ তাআলা প্রমাণ করে দিছে যে না, মুসলমান সন্ত্রাসী না, তোমরা সন্ত্রাসী। নিউজিল্যান্ডে খ্রিস্টানরা হামলা করল, ইউরোপে হামলা করল, গত রাত্রে লন্ডনে মুসলমানদের তারাবির জামাতে খ্রিস্টানরা হামলা করছে, গত রাত্রের কথা বলছি, গত রাত্রে মুসলমানদের তারাবির জামাতে খ্রিস্টানরা হামলা করছে। সন্ত্রাসী কি মুসলমান না খ্রিস্টান? আল্লাহ এটাকে পরিষ্কার করে দিচ্ছে। খ্রিস্টানদের মুখে চুন কালি মাখায় পরিষ্কার করে দিচ্ছে, মুসলমান সন্ত্রাসী না, তোরা সন্ত্রাসী। RFL প্রাণ এসব কোম্পানিতে চাকরি করা যাবে কিনা, এমনি তো জায়েজ আছে, কিন্তু এটা তাকওয়ার খেলাফ। এই জন্য যে তারা যে ইনকাম করে এটা মুসলমানদের বিরুদ্ধে ব্যয় করে। এই জন্য ইমানের দাবি তাকওয়া, এটা যে পারত পক্ষে এদের এখানে চাকরি না করা, এদের পণ্য বর্জন করা, এটা হল ইমানের দাবি। মহিলারা রমজান মাসে মাসিকের কারণে যেসব রোজা রাখতে পারে না, পরবর্তীতে তার কাজা আদায় করার ক্ষেত্রে নিয়ত কিভাবে করবে? আজকে বয়ানের মধ্যে আসছে যে কাজা রোজা ধারাবাহিক রাখার দরকার নেই, যে কটা কাজা রোজা কাজা গেছে ওই কটা রাখলে হবে। প্রত্যেক দিন সাদি খাওয়ার পরে আমি কাজা রোজা রাখতেছি, এই নিয়ত করলে হবে। আমি কাজা রোজা রাখার নিয়ত করলাম, এই নিয়ত করে যে কটা বাদ গেছে ওই কটা রোজা রাখবে। কোরআনের আয়াত সংখ্যা 6236। এ কথাটা অনেক আলেম মানতে রাজি না। শরিয়াতে কাউকে মানতে মানাইতে বাধ্য করা নিষেধ, আপনি সই কথাটা বলে দিবেন, আপনার এই দায়িত্ব না যে ওকে মানাইয়ে ছাড়তে হবে, মানেন না মানা পর্যন্ত আমি আপনাকে ছাড়বো না, এই বেদ নিয়ে দাঁড়িয়ে থাকলাম। এরকম কোন দায়িত্ব আল্লাহ কাউকে দেয়নি। বলেন যার মনে চায় মানবে, যার মনে চায় মানবে না, এটা কোরআনের আয়াত। অমা আলার রাসূল ইল্লাল বালাগ, কোরআনের আয়াত। আমার রসুলের দায়িত্ব পৌঁছায় দেওয়া, মানানো না। অমা আলার রসুল ইল্লাল বালাগ, বালাগ মানে পৌঁছানো, রসুলের দায়িত্ব শুধু পৌঁছানো, মানানো না। মানবে কি না মানবে এটা আল্লাহর হাতে, যদি আল্লাহ তাকে হেদায়ত দেয় তাহলে মানবে, আল্লাহ হেদায়ত না দিলে এটা কার হাতে? রসুলের দায়িত্ব শুধু পৌঁছানো, তাহলে আমাদের কি তার চেয়ে বেশি দায়িত্ব হবে? আপনি বলে দিতেন শেষ, যে আলেম মানে না সে তাহকিক করুক, এটা কোন দলিল আছে কিনা। কোরআন আয়াত 6236, কোন আলেম না মানলে সে নির্দিষ্ট ভাবে তাহকিক করুক, কিতাবে কি লেখা আছে ওই কথাটা লেখা আছে কিনা, নাহলে এমনি চালু হয়ে গেছে ভিত্তিহীন। আপনি বলে দিয়েছেন শেষ। আমাদের মহল্লার একজন বলতেছেন, একজন আলেম বলতেছেন, আমি ওলামাদের পক্ষেও নয়, সাহেব সাহেবের পক্ষেও নয়, এটা কি হলো? উনি হকের পক্ষ না বাতিলের পক্ষ না? উনি হকের পক্ষ না বাতিলের পক্ষ না? তো বাতিলের পক্ষে না, এটা তো ঠিক আছে, হকের পক্ষে তো থাকতে হবে। হকের পক্ষ নেই তাহলে তো এটা মুনাফেক হয়ে গেল, যে কোনো পক্ষে নেই তাকে মুনাফেক বলে। আছে লা ইলা হাউলাই ওয়ালা ইলা হাউলাই, এদিকও না ওদিকও না, মুজাবদাবি না বাই না দালিক। তা মুনাফেকদের ব্যাপারে একটা নাজিল হয়েছে, তো মুসলমানদের পক্ষ না কাফেরদের পক্ষ না, এই দুটার মাঝখানে ওকে কোরআনে মুনাফেক বলা হয়েছে। এই কথাতে বলবে সে নিজেকে কোন কাতারে নিয়ে গেল? মুনাফেকের কাতারে নিয়ে গেল। হসপিটালের ব্যবসা ক্ষেত্রে মজুদ মালের ফার্মেসি অন্যান্য ব্যবহারিক মজুদ মালের ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্যের উপর জাকাত ধরতে হবে? জাকাতের বয়ান এখনো শুরু হয় নাই, হয়তো সামনে শুক্রবারে হইতে পারে, কিন্তু জাকাতের প্রশ্ন এসে গেছে। ইনশাআল্লাহ সামনে জুমা জাকাতের আলোচনা হইতে পারে, তো সেখানে আপনারা জানতে পারবেন যে কোন মালের যেদিন আপনি জাকাত হিসাব করতেছেন ওই দিন মার্কেট ভ্যালু কি এটা দেখতে হবে, ক্রয় মূল্য মূল্য না আর ভবিষ্যতে কোন দামে বেচবেন ওটাও না, আজকে দাম কি আছে এবার জাকাত দিতে হবে। দেনাদার ও পাওনাদারের ফোনে নাকি বুঝাচ্ছে না চেক ইস্যু করা হয়েছে, কিন্তু পাওনাদার চেক ব্যাংকে উপস্থাপন করে নাই বা চেক আমাদের হাতে রয়ে গেছে, সেক্ষেত্রে জাকাত কোনটার উপর হবে? চেক হাতে রয়ে গেছে তার মধ্যে জাকাত হয় না, এখন গরিব যখন বা পাওনাদার যখন টাকাটা পেয়ে যাবে তখন আপনি ঋণ মুক্ত হয়ে গেল, এর আগ পর্যন্ত আপনার টাকা আপনার হাতেই আছে, আপনার টাকা আপনার হাতেই আছে, এই ঋণটা আদায় হয়ে গেছে, চেক লিখলাম আর মনে করলাম ঋণটা আদায় হয়ে গেছে, না ক্লিয়ারেন্স হইতে হবে। আপনার অ্যাকাউন্টে যখন নাকি টাকাটা সরে গেল তখন আপনি ঋণ মুক্ত হয়ে গেল, ওই টাকার আর জাকাত দেওয়া লাগবে না, ওটা তো ঋণ মুক্ত হয়ে গেলেন, ঋণে চলে গেল আর বাকি টাকার জাকাত দেন। আর যতক্ষণ নাকি আপনার অ্যাকাউন্টে রয়ে গেছে জাকাত দিতে হবে। রুগীদের কাছে পাওনা টাকা আদায় হয় নাই, এর জাকাত দিতে হবে কিনা? এই মুহূর্তে দেওয়া জরুরি না, যখন আদায় হবে। মাসলাই যে পাওনা টাকা আদায় হওয়ার আশা আছে ওইটা যখন পাওনা হবে তখন পিছনে সব বছর সহ দিতে হবে, আর যে পাওনা টাকাটা আদায় হওয়ার সম্ভাবনা নেই আশা করতেছে না সেটা জাকাত দেওয়া লাগবে না। তারপরে যদি ভাগ্যক্রমে সেই টাকাটা পেয়ে যায় তাহলে শুধু সেই বছরে জাকাত দিবে, পিছনের বছরগুলো দেওয়া লাগবে না, যেহেতু এই টাকা তার আশা ছিল না, তারপরও ভাগ্যক্রমে পেয়ে গেছে, ভাগ্যক্রমে পেয়ে গেছে। দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।